রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ আমার নবী। এই সিরিজে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছ থেকে দেখব। কেমন ছিলেন তিনি, কারা ছিলেন তার চারপাশে, কেমন ছিল তার জীবন, কেমন ছিল তার আখলাক। ইনশাআল্লাহ এই সিরিজটি হবে নবীজিকে আরও বেশি করে ভালোবাসার মাধ্যম।
ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা আম্মা বাআদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে উপস্থিত হাজারো মানুষকে জিজ্ঞেস করেন, আমি কি দায়িত্ব সম্পন্ন করেছি? তারা উত্তর দেয়, হ্যাঁ করেছেন। তারপর তিনি বলেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। সম্মানিত শ্রোতা, আপনার কি মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার উপর অর্পিত দায়িত্ব সম্পন্ন করেছেন? এখনই উত্তর দেবেন না, একটু অপেক্ষা করুন। আরেকটি হাদিস শুনুন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডোরাকাটা চাদরের এক পাশ মাথায় পেঁচিয়ে বের হলেন, মসজিদের মিম্বারে উঠলেন। এরপর তার আর মিম্বারে ওঠা হয়নি। তিনি আল্লাহর হামদ ও সানা পাঠ করার পর বললেন, আমি আনসার সাহাবিদের ব্যাপারে তোমাদের ওয়াসিয়ত করছি। তাদের উপর অর্পিত দায়িত্ব তারা পালন করেছে, কিন্তু তাদের পাওনা বাকি রয়ে গেছে। আবার আগের প্রশ্নে ফিরে আসা যাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার উপর অর্পিত দায়িত্ব সম্পন্ন করেছেন? আশা করছি সাহাবিদের মতোই আপনারাও সমস্বরে উত্তর দেবেন, হ্যাঁ করেছেন। নবীজি আল্লাহ তাআলাকে এর ওপর সাক্ষী করেছেন। নিশ্চয়ই আমরাও সাক্ষ্য দিচ্ছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অর্পিত দায়িত্ব কতই না সুন্দরভাবে সম্পন্ন করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যেভাবে নবীজি আনসার সাহাবিদের ব্যাপারে বলে গেছেন যে তাদের উপর অর্পিত দায়িত্ব তারা পালন করেছে, কিন্তু তাদের পাওনা বাকি রয়ে গেছে, ঠিক তেমনি আমাদের নবীজি তার দায়িত্ব সম্পন্ন করেছেন, কিন্তু এই উম্মতের কাছে, আমার আপনার কাছে নবীজির পাওনা বাকি রয়ে গেছে। উম্মত হিসেবে আমরা নবীজির কাছে চিরঋণী। এই ঋণের পাওনা পরিশোধ করার সাধ্য আমাদের নেই। তা অনুধাবন করতে পেরে সাহাবিরা বারবার বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার জন্য কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। বরং এর কৃতজ্ঞতা আদায়ের নজরানা হিসেবে আমাদের জন্য দুটি করণীয় আছে যা সাহাবারা করে গেছেন। এক, নবীজির আনুগত্য করা, আর দুই, তাকে ভালোবাসা। রেইনড্রপসের নতুন রমাদান অডিও সিরিজে আপনাদের স্বাগতম। আমরা এর আগে আখিরাত, কোরআন, সাহাবাদের জীবন নিয়ে আলোচনা করেছি। এই সব কিছুকে এক সুতোয় সংযুক্ত করেছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সিরাহ নিয়েও আলোচনা করেছি, কিন্তু সিরাহ নবী জীবনের ঘটনাবলীতে যতটা ফোকাস করে ততটা ব্যক্তি নবীজির উপর করে না। মানুষ স্বতঃস্ফূর্তভাবেই তারই আনুগত্য করে যাকে সে ভালোবাসে, আর একজন ব্যক্তিকে ভালোবাসার জন্য তার পরিচয় জানা প্রয়োজন। তার জীবনের ঘটনাবলী যেমন আমাদের জানা প্রয়োজন, তেমনি তার ব্যক্তি জীবনের বিভিন্ন দিকও জানা প্রয়োজন। তাই এই রমাদানে আমাদের প্রয়াস ব্যক্তি নবীজিকে আরেকটু কাছে থেকে জানা। তিনি দেখতে কেমন ছিলেন, তিনি কি খেতে পছন্দ করতেন, তার পরিবারে কে কে ছিল, তিনি কিভাবে জীবনযাপন করতেন, তিনি কিভাবে কথা বলতেন, কেমন করে হাসতেন, পিতা হিসেবে কেমন ছিলেন, স্বামী হিসেবে তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন, তার আচরণ আখলাক মুআমালাত কেমন ছিল। আরেকটু জুম ইন করে আরেকটু নিবিড়ভাবে ব্যক্তি নবীজিকে জানার আয়োজন আমাদের নবী সিরিজে আপনাদের স্বাগতম। এই রমাদান হয়ে উঠুক আমাদের নবীকে আমার নবী করে নেয়ার পথে আরেক ধাপ। মোটিভেশন। অন্যান্য সব বিষয়ের মতো হাতে কলমে ইসলামের যে কোনো আমল বুঝতে আমরা ফিরে তাকাব সাহাবিরা কিভাবে কাজটি করেছেন সেদিকে। নবীজির প্রতি আনুগত্য ও ভালোবাসা কেমন হওয়া চাই তা বুঝতেও আমাদের সাহাবাদের দৃষ্টান্তের দিকে দেখব ইনশাআল্লাহ। সন্দেহ নেই, নবীজির আনুগত্য প্রদর্শনে সাহাবিগণ অনন্য সব দৃষ্টান্ত পেশ করেছেন। প্রথমত, আল্লাহর আদেশ পালনার্থে। দ্বিতীয়ত, তাদের অন্তরে নবীজির প্রতি যে ভালোবাসা ছিল সেই ভালোবাসার আহ্বানে তারা সাড়া দিয়েছেন। মানুষ তার অনুগত হয়ে থাকে যাকে সে ভালোবাসে। আমরা যদি সেসব দৃষ্টান্ত পেশ করতে থাকি তাহলে স্থান সংকুলন হবে না, তাই আমরা দু একটি দৃষ্টান্ত উল্লেখ করছি। এক, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, জুমার দিন মিম্বারে উঠে নবীজি বললেন, বসো তোমরা। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু শোনামাত্র মসজিদের দরজায় বসে গেলেন। নবীজি তাকে দেখলেন যে তিনি দরজায় বসে গেছেন, তাই তিনি বললেন, আবদুল্লাহ ইবনে মাসউদ এগিয়ে এসো। দেখুন, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কেবল নবীজির বস শব্দটি শুনেছেন, তিনি নিজেকে আর এক পা এগোনোরও অনুমতি দেননি, যেখানে ছিলেন সেখানেই বসে গেছেন। দুই, আবু আব্দুর রহমান ফাহরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির সাথে আমি হুনায়নের যুদ্ধে উপস্থিত ছিলাম। গ্রীষ্মের দিনে আমরা প্রচণ্ড রোদের মধ্যে দিয়ে চলছিলাম। একসময় আমরা গাছে ছায়া বসলাম। সূর্য হেলে পড়লে আমার বর্মটি পরলাম এবং ঘোড়ায় চড়ে নবীজির কাছে এলাম। তিনি তার তাঁবুতে ছিলেন। তারপর তাকে সালাম দিয়ে বললাম, আল্লাহর রাসূল, আমাদের যাওয়ার কি সময় হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। এরপর তিনি বললেন, হে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু আনহু একটি সামোরা গাছের নিচ থেকে ছুটে এলেন। তার ছায়া দেখে মনে হচ্ছিল পাখির ছায়া। তিনি বললেন, আমি হাজির। আবু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা থেকে বোঝা যায় যে বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির আওয়াজ শোনামাত্রই ছুটে এসেছেন। তার ছায়াটা ছিল যেন পাখির ছায়া। তার দ্রুত আসার কথা বোঝাবার জন্য এমনটা বলা হয়েছে, অর্থাৎ তিনি এমনভাবে এসেছেন যেন তার দুপা মাটিতে ছিল না, তার ছায়া দেখে মনে হচ্ছিল পাখির ছায়া। আনুগত্য আসে ভালোবাসা থেকে, আর এই ভালোবাসা তো ইমানের অপরিহার্য শর্ত। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতামাতা, সন্তান সন্ততি ও সকল মানুষ থেকে প্রিয়তর না হব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে তার পিতামাতা ও সন্তান থেকে বেশি প্রিয় না হব। এই হাদিস দুটি এত স্পষ্ট যে এর কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, কাজী ইয়াদ বলেছেন, এটা ইমান বিশুদ্ধ হবার শর্ত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে ইমানের স্বাদ অনুভব করবে। এক, আল্লাহ ও তার রাসূল তার কাছে সব কিছু থেকে প্রিয় হবে। দুই, মানুষকে সে কেবল আল্লাহর জন্য ভালোবাসবে। তিন, কুফরে ফিরে যাওয়াকে সে এতটাই অপছন্দ করবে যতটা আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবীজিকে জিজ্ঞেস করল, কিয়ামত কবে হবে? নবীজি বললেন, তুমি সেজন্য কি প্রস্তুতি নিয়েছ? সে বলল, তেমন কিছু না, তবে আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি। নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবে। অন্য বর্ণনায় আছে, নবীজি বলেন, সেজন্যে তুমি কি প্রস্তুতি নিয়েছ? বর্ণনাকারী বলেন, লোকটি মাথা নিচু করে ফেলল এবং বলল, হে আল্লাহর রাসূল, রোজা নামাজ সাদাকার মতো বড় কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারিনি, কিন্তু আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি। নবীজি বললেন, যাকে তুমি ভালোবাসো তার সাথেই থাকবে। যেহেতু কোনো বাদশাহকে তার উত্তম চরিত্রের কারণে, কিংবা কোনো শাসককে তার দক্ষতার কারণে, অথবা কোনো উপদেশদাতাকে তার জ্ঞান গভীরতা ও উত্তম স্বভাবের কারণে স্বাভাবিকভাবে মানুষ ভালোবাসে, তাহলে তো নবীজি ভালোবাসা পাবার সর্বোচ্চ হকদার এবং হৃদ্যতার সর্বাধিক যোগ্য ব্যক্তি। কেননা এই সকল সদ্গুণ ও স্বভাব প্রকৃতির চূড়ান্ত স্তর ও পরিপূর্ণ বৈশিষ্ট্য তার মধ্যে বিরাজমান ছিল এবং এতে কারো মনে সন্দেহের লেশমাত্র নেই। আল্লামা কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ নবীজিকে ভালোবাসার তিনটি কারণ উল্লেখ করেছেন। এক, আকৃতির সৌন্দর্য। দুই, চরিত্রের মহিমা। এবং তিন, অনুগ্রহের বিশালতা। নবীজিকে ভালোবাসার জন্য তার পরিচয় লাভ খুবই গুরুত্বপূর্ণ। ইমাম আল গাজ্জালি রাহিমাহুল্লাহ বলেন, পরিচয় লাভ ব্যতীত ভালোবাসা কল্পনাও করা যায় না, কেননা মানুষ যাকে চেনে না তাকে ভালোবাসতে পারে না। ইমাম গাজালী রাহেমাহুল্লার এই বক্তব্য স্পষ্ট করার জন্য আমরা বলব, যারা নবীজির সঙ্গে শত্রুতা করেছে তাদের অধিকাংশই বৈরী হয়েছে অজ্ঞতা ও দূরত্বের কারণে। যদি তার সান্নিধ্যে থাকার সুযোগ হতো তাদের, অবশ্যই তাদের অবস্থান ব্যতিক্রম হতো। সিরাত গ্রন্থগুলোতে এর বেশুমার দৃষ্টান্ত রয়েছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদের দিকে একটা অশ্বারোহী বাহিনী পাঠালেন। তারা বনু হানিফা গোত্রের এক ব্যক্তিকে নিয়ে এলেন, যার নাম সুমামা ইবিন উসাল। তারা তাকে মসজিদের একটি খুঁটির সাথে বেঁধে রাখলেন। নবীজি তার কাছে গিয়ে এসে বললেন, তুমি কি চাও সুমামা? সে বলল, মুহাম্মদ, আমি ভালো চাই। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে একজন হত্যাযোগ্য ব্যক্তিকেই হত্যা করবেন, আর যদি আমার প্রতি অনুগ্রহ করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে অনুগ্রহ করবেন, আর যদি সম্পদ চান তবে যা খুশি তা চাইতে পারেন। নবীজি তাকে সে অবস্থায় রেখে চলে গেলেন। পরদিন বললেন, তুমি কি চাও সুমামা? সে বলল, আমি আপনাকে বলেছি যে যদি আপনি অনুগ্রহ করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে অনুগ্রহ করবেন। নবীজি তাকে ছেড়ে চলে গেলেন। তার পরের দিন আবার এসে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও সুমামা? সে বলল, আমার প্রত্যাশা আপনাকে বলেছি। নবীজি বললেন, সুমামাকে ছেড়ে দাও। সুমামা নিকটবর্তী একটা খেজুর গাছের কাছে এলো, তারপর গোসল করে মসজিদে প্রবেশ করল এবং বলল, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ আল্লাহর রাসূল। আল্লাহর কসম, হে মুহাম্মদ, এই পৃথিবীতে আপনার চেয়ে অপ্রীতিকর চেহারা আমার কাছে আর ছিল না, কিন্তু এখন আপনার চেহারাই আমার কাছে সবার চেয়ে প্রিয়। শপথ আল্লাহর, আপনার দিনের চেয়ে অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না, কিন্তু এখন আপনার দিনই আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেছে। কসম করে বলছি, আপনার শহর হচ্ছে খারাপ আর কোনো নগর আমার কাছে ছিল না, কিন্তু এখন আপনার শহর আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেছে। এই সামগ্রিক পরিবর্তন সুমামার মধ্যে ঘটেছে মসজিদের খুঁটিতে তিন দিন বাধা থাকা অবস্থায়। এরই মধ্যে সে নবীজিকে খুব কাছ থেকে দেখেছে, ফলে সেই অন্ধকার কেটে গেছে যা তার অন্তর আচ্ছন্ন করে রেখেছিল, এবং তার সামনে নবীজির স্বভাব ও গুণাবলী পরিষ্কার হয়ে গেছে। আর তাই তার অন্তর থেকে নবীজির সত্তা, দিন ও শহরের প্রতি যে বিদ্বেষ ছিল তা দূর হয়ে গেছে, এবং সেই স্থানে সবটুকু জুড়ে ভালোবাসা জায়গা করে নিয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে এই সব কিছুই হয়েছে তার পরিচয় লাভের কারণে। উমাইর ইবনে ওয়াহাব সাফওয়ান ইবনে উমাইয়ার পক্ষ থেকে মদিনায় যান বদর যুদ্ধের পরপরই। তার উদ্দেশ্য ছিল নবীজিকে ধোঁকা দিয়ে হত্যা করা। অথচ নবীজির সাথে সাক্ষাৎ করা মাত্রই তার মনের সব বিদ্বেষ দূর হয়ে গেল, এমনকি তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন। একইভাবে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবার কথা বলা যায়। সে তো নবীজির সঙ্গে বৈরিতা, শত্রুতা ও বিদ্বেষের জন্য প্রসিদ্ধ ছিল। মক্কা বিজয়ের সাথে সাধারণ ক্ষমার পরপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহ রসুল, দুনিয়াতে আপনার পরিবারের লোকজনকে অপমান করা আমার কাছে সবচেয়ে বেশি কাম্য ছিল, কিন্তু আজ এমন হয়েছে যে এখন আপনার পরিবারের লোকদের সম্মানই আমার সবচেয়ে প্রিয় বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমার অবস্থাও এমনই। কোন জিনিস তার মধ্যে এই পরিবর্তন এনেছে? নিশ্চয় সে ক্ষমা ও দয়ার সর্বোচ্চ স্বরূপ দেখতে পেয়েছে। দেখেছে যে জাতি নবীজিকে বের করে দিয়েছে তার দেশ থেকে, এবং যেখানে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন তারা সেখানে গিয়েও তার সাথে যুদ্ধ করেছে। যখন তিনি তাদের সাথে বদলা নিতে সমর্থ হলেন তখন প্রতিশোধ নিলেন না, তাদের সাথে অনুরূপ আচরণ করলেন না, বরং ক্ষমা করে দিলেন। হিন্দা দেখেছে মহান বিজয় সূচিত হয়েছে, কিন্তু বিজেতা ব্যক্তি মাথা উঁচু করে অহংকারী ভঙ্গিতে প্রবেশ করেননি, বরং তিনি ছিলেন আল্লাহর প্রতি বিনীত, তার কৃতজ্ঞতা আদায়কারী। এসব ঘটনা মানুষের প্রকৃত রূপ বুঝতে সাহায্য করে, ফলে সেই রূপকল্প বিলীন হয়ে যায় যার উপর বিদ্বেষ ও ঘৃণার ভিত রচিত ছিল। নবীজির সিরাতে এরকম অনেক ঘটনা আছে যেখানে আমরা দেখতে পাই শুধু নবীজির সাথে পরিচিত হবার পর তার সম্বন্ধে ধারণা পুরো 180 ডিগ্রি উল্টো হয়ে গেছে। তাই তাকে ভালোবাসার জন্য তার পরিচয় জানার কোনো বিকল্প নেই। তো নবীজিকে আমরা কিভাবে ভালোবাসব, কিভাবে এই ভালোবাসার সূচনা হবে? এটা নিশ্চিত যে প্রেম ভালোবাসা কোনো ঐচ্ছিক কাজ নয়, কোনো আদেশ নিষেধই প্রেমের ক্ষতিবৃদ্ধি করতে পারে না। ভালোবাসার সূচনা হয় একটা কিছুর প্রতি ভালো লাগা থেকে, আর সেই একটা অন্য আরেকটার সঙ্গে যুক্ত হয়ে একসময় ভালো লাগাটাই ভালোবাসায় পরিণত হয়। একটু আগেই উল্লিখিত কাজী ইয়াজ রহমাহুল্লার বর্ণিত তিনটি বিষয় কেবল শাখানদী বলা যায়, ভালোবাসা এসে গেলে তা কেবল শক্তি বৃদ্ধি করে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির কাছে ইসলাম গ্রহণের কিছু শর্তে চাওয়া হলে তখনই তিনি তা দিয়ে দিতেন। তিনি বলেন, এক ব্যক্তি নবীজির কাছে এলো, তিনি তাকে দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা ভরে যাবে এমন এক পাল বকরি দিয়ে দিলেন। লোকটি তার নিজের কওমের কাছে ফিরে গিয়ে বলল, হে সম্প্রদায়, ইসলাম কবুল করে নাও, কেননা মুহাম্মদ প্রচুর দান করেন এবং দান করার সময় অনাহারে থাকার ভয় করে না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কেউ পার্থিব উদ্দেশ্যেও ইসলাম গ্রহণ করত, এক পর্যায়ে এসে ইসলাম তার কাছে পৃথিবী এবং এর মধ্যকার সব কিছু থেকে প্রিয় হয়ে যেত। আনাস রাদিয়াল্লাহু আনহু যে ব্যক্তির কথা উল্লেখ করেছেন তাকে নবীজির দানশীলতার গুণটি শুধু প্রভাবিত করেছিল, যা তার মনকে জয় করে নিয়েছে এবং তাকে মুগ্ধ করেছে। পরবর্তী পর্যায়ে এসে সেটাই তার গভীর ভালোবাসায় পরিণত হয়। আর এটা আরও পরিষ্কার হয় সাফওয়ান ইবনে উমাইয়ার বক্তব্যে। তিনি বলেছেন, আল্লাহর শপথ, নবীজি আমাকে প্রচুর দান করেছেন, অথচ তিনি আমার কাছে সবচেয়ে অপছন্দের লোক ছিলেন, কিন্তু তিনি আমাকে দান করতে থাকলেন। এভাবে এক পর্যায়ে তিনি সবচেয়ে পছন্দের ব্যক্তিতে পরিণত হলেন। তাহলে দেখা যায় সাফওয়ান প্রথম পর্যায়ে দান ছাড়া ভালোবাসার কিছু পাননি, এরপর সেই ভালো লাগা পর্যায়ক্রমে বাড়তে থাকে এবং একসময় তা ভালোবাসায় পরিণত হয়। নবীজিকে আমরা কেন ভালোবাসব? নবীজিকে ভালোবাসার অনেক কারণ আছে। কাজী ইয়াস রহমাহুল্লাহ সংক্ষেপে তিনটি কারণ উল্লেখ করেছেন। আমরা চতুর্থ আরেকটা কারণ যোগ করতে পারি, সম্ভবত ওগুলোর মতো মৌলিক কারণও এটি। তিনি মানবজাতির জন্য প্রেরিত রসুল হওয়াটাই তাকে ভালোবাসার একটি মৌলিক কারণ। আল্লাহ তালার কাছে তিনি নবুয়ত লাভের উপযুক্ত বিবেচিত হয়েছেন, শুধু এই কারণেই তিনি ভালোবাসার পাবার অধিকারী। তাকে ভালোবাসার কারণ এটাও যে আল্লাহকে আমরা ভালোবাসি, আর তার মাধ্যম ছাড়া আল্লাহ তালাকে ভালোবাসা অসম্ভব। আল্লাহ তালা নিজেই বলেছেন, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গোনাহ ক্ষমা করে দিবেন, আর আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আলে ইমরান আয়াত 31। এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহকে ভালোবাসার জন্য আপনার সামনে একটা পথই খোলা আছে, এবং তা হচ্ছে নবীজিকে অনুসরণ করা। যখন আপনি নবীজিকে অনুসরণ করতে পারবেন কোরআনের সেই আয়াত অনুযায়ী, তখনই আল্লাহর প্রতি ভালোবাসা আপনি অর্জন করতে পারবেন, আর আল্লাহর চেয়ে অধিক সত্য কথা আর কার হতে পারে? এই অনুসরণই আপনার কাছে দাবি করে আপনি তার পরিচয় সম্পর্কে অবহিত হবেন। সাহাবা প্রজন্মের সকলেই তাকে দেখা এবং তার সাথে ওঠা বসার মাধ্যমে পরিচয় লাভ করেছেন। এই মর্যাদা আল্লাহ তালা বিশেষভাবে কেবল তাদের দিয়েছেন। তবে পরবর্তী যুগের মানুষও রসুলের সিরাত অধ্যয়নের মাধ্যমে সহজেই তা পরিচিতি লাভ করতে পারে। তাই আমাদের উত্তম পূর্বসূরীরা রসুলের সিরাত অধ্যয়ন এবং তার পরিচিতি লাভকে গুরুত্ব দিয়েছেন। জাইনুল আবিদিন রাহেমাহুল্লাহ, যিনি হোসাইন রাদিল্লাহ আনহুর ছেলে এবং আলী রাদিল্লাহ আনহুর দৌহিত্র, বলেন, আমরা নবীজির গাজওয়া অধ্যায় সেভাবে জেনেছি যেভাবে জেনেছি কোরআনের সুরাগুলো। গাজওয়া অধ্যায় রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের সিরাতেরই একটি অংশ। ইবনুল কাইয়িম রহমাহুল্লাহ বলেন, বান্দার উভয় জগতের সফলতা নিহিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই। তাই যে ব্যক্তি নিজের কল্যাণ কামনা করে এবং মুক্তির প্রত্যাশা করে, তার জন্য আবশ্যক হল রাসূলের পথ এবং সিরাত সম্পর্কে জানা। এটাই তাকে অজ্ঞদের দল থেকে বের করে আনবে। তিনি রাসূল প্রেমিকদের উদ্দেশ্যে আরও বলেন, যে ব্যক্তি তাকে অর্থাৎ নবীজিকে তার ইমাম, শিক্ষক, ওস্তাদ, শায়েখ ও আদর্শ বানায়, যেমন আল্লাহ তাকে নবী, রাসূল ও তার পথের দিশারি বানিয়েছেন, সে অধ্যয়ন করবে তার সিরাত ও তার কর্মনীতি এবং তার প্রতি ওহী অবতরণের অবস্থা, আর জানবে তার আবাসিক ও প্রাগতিক জীবনের এবং তার ঘুম ও জাগরণের আখলাক ও আচরণ, আল্লাহর সামনে সমর্পণ এবং তার পরিবার ও সাথীবর্গের সাথে তার লেনদেনের হাল হাকিকত। আর এভাবে যেন সে নিজেই হয়ে যাবে তার সঙ্গে থাকা সাহাবীদের একজন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।